ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12:00, বাংলাদেশে রাত 10:00, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। 20 জানুয়ারি শপথ নেবার পরপরই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করতে প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন সোমবার থেকে প্রাথমিক কাজকর্ম শুরু করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন যেসব রাজ্যে তাঁকে হারিয়ে দেন সেখানে কোনো প্রমাণ ছাড়াই ভোটের অনিয়ম এবং জালিয়াতির দাবি উত্থাপন করেছেন। তিনি 3 নভেম্বরের তার ফলাফল চ্যালেঞ্জ করে সবগুলি রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ক্ষমতা সুচারুভাবে হস্তান্তরণের জন্য প্রেসিডেন্ট মনোনীত বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট মনোনীত কমলা হ্যারিস একটি ওয়েবসাইটে চালু করেছেন। ওয়েবসাইটে বলা হয়েছে যে তারা করোনা সংকট, বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিতে মন্দাভাব, জলবায়ু পরিবর্তন এবং ধারাবাহিক বর্ণবাদের উপর অনতিবিলম্বে দৃষ্টি নিবদ্ধ করবেন। বিবৃতিতে বলা হয়, আমরা প্রথম দিন থেকেই নেতৃত্ব দেব। একটি আমেরিকা গড়তে আমরা আজ একত্রিত, আগের চাইতে এখন আমরা শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করব। জো বাইডেন করোনা সংক্রমণের বিরুদ্ধে অভিযানে সোমবার 13 সদস্যের একটি দল গঠন করেছেন। বিশিষ্ট চিকিৎসক, প্রাক্তন ওবামা প্রশাসনের প্রাক্তন সার্জন জেনারেল ডক্টর বিবেক মূর্তি, প্রাক্তন FDA প্রশাসনিক কমিশনার ডক্টর ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর বা ডিন ডক্টর নিউনেস স্মিথের সমন্বয়ে এই বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়। ওদিকে তার অবস্থানে অনর প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে জয়ী প্রার্থী জো বাইডেনের কাছে নথি স্বীকার করতে বা তাঁকে ফোন করতে অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং সদ্য চাকরিচ্যুত মার্ক এসপারের সম্পর্কে চিড় ধরে জুন মাসে, কারণ সহিংসতা দমনে মার্ক এসপার সেনা সদস্যদের অভ্যন্তরীণভাবে বহাল করার প্রতিবাদ জানিয়েছিলেন। মার্ক এসপার প্রকাশ্যে এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেন। তাই সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে চাকরি থেকে সরিয়ে দিলে তা অপ্রত্যাশিত মনে হয়নি। মার্ক এসপার আশা করেছিলেন ট্রাম্প প্রশাসনের বাদবাকি সময়টাতে তিনি পদে বহাল থাকছেন। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক ক্রিস্টোফার সি মিলারকে ওই পদে বসান। ওয়াশিংটনস্থ সরকারি সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা GSA দায়িত্ব রয়েছে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারিভাবে হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করা। সে লক্ষ্যে GSA তাদের অফিস স্পেস দিয়ে সাহায্য শুরু করার কথা। তবে ট্রাম্প মনোনীত GSA প্রশাসক এমিলি মার্ফি সে ধরনের সহযোগিতা করতে অস্বীকার করেছেন। বাইডেনের হস্তান্তরণ প্রক্রিয়ায় সহযোগিতাকারী জেন সাকি বলেছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ যুক্তরাষ্ট্র সরকার কিভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন তার উপরই নির্ভর করবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফলে বলা হয়েছে করোনা রোগ থেকে মুক্ত হওয়া অন্তত 20% মানুষ মানসিক রোগের শিকার হতে পারেন। ঢাকা থেকে শুনুন জহুরুল আলমের একটি প্রতিবেদন।
করোনা ভাইরাসে আক্রান্ত যে সকল রোগী সুস্থ হচ্ছেন তাদের মধ্যে অন্তত 20% মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে বলে এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। ল্যান্সেট সাইকিয়াট্রিক জার্নালে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল হ্যারিসন ওই গবেষণার ফলাফলের উপর লেখা এক নিবন্ধে এ তথ্য জানিয়ে বলেন, করোনামুক্ত হওয়ার 90 দিনের মধ্যে সাধারণত এই মানসিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। বার্তা সংস্থার খবরে এই নিবন্ধের বরাতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তা মানুষের দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, যার ফলশ্রুতিতে উদ্বেগ, অবসাদ ও অনিদ্রার মতো মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে চলে যাবার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমেরিকা সফরে যেতে পারেন। শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষের একটি রিপোর্ট।
হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর আমেরিকা সফরে যাওয়ার কথা ভাবছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের দাবি, আগামী বছর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর আমেরিকা যেতে চান তিনি। গত চার বছরে আমেরিকার বিভিন্ন সিটিজেন ফোরাম, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আসা আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের জমানায় সেদেশে যেতে চাননি তৃণমূল কংগ্রেস নেত্রী। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে যে বহুচর্চিত রসায়ন তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিগতভাবে তা পছন্দ ছিল না তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে ট্রাম্পের হয়ে ভারতীয় বংশোদ্ভূতদের সমাবেশে আওয়াজ তোলেন আরও একবার ট্রাম্প সরকার, সেটিরও সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ফলাফল স্পষ্ট হওয়ার পরই মধ্যরাতে টুইট করে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্র সরকার হংকং এর নিরাপত্তা কর্তৃপক্ষের চারজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের উপরে দমন করার অভিযোগ আনা হয়। এক বিবৃতিতে বলা হয়, এই চার ব্যক্তি গণপ্রজাতন্ত্রী চীন সরকার আরোপিত জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন করে শান্তি, নিরাপত্তা ও হংকং এর স্বায়ত্তশাসনকে হুমকির মুখে ঠেলে দেয়। নিষেধাজ্ঞা আরোপিত কর্মকর্তারা হলেন লি জিয়াং জাও, এডভিনা লাউ, স্টিভ লি কাউই এবং ডেং জং হুয়া। এসব ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, তাদের সহায় সম্পদ জব্দ করা হবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তারা কোনো লেনদেন করতে পারবেন না। চীন সরকার সরকার বিরোধী বিক্ষোভ দমনে জুলাই মাসে হংকং এর উপর কঠোর জাতীয় নিরাপত্তা আইন জারি করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জো বাইডেনকে প্রেসিডেন্ট মনোনীত হিসেবে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত কমলা হ্যারিসকে তাদের নির্বাচনী সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের উপরেও জোর দেন। মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজেরিজ বলেন, মহাসচিব মনে করেন বিশ্বের এই নাটকীয় চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সহযোগিতার গুরুত্ব অপরিসীম। প্রেসিডেন্ট ট্রাম্প গোড়া থেকেই তার আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থার অর্থায়ন সীমিত করেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক দুর্যোগ দফতরের পরিচালক রিচার্ড গোয়েন বলেছেন, জাতিসংঘে ট্রাম্পের কূটনৈতিক ধ্বংসাত্মক আচরণ কূটনীতিক ও বিদেশি নেতাদের হতবাক এবং শ্রান্ত করেছে। এবং 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ছিলেন বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম প্রথম রাষ্ট্রনায়ক যিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু 2020 সালে নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী বলে ঘোষণা করার পরেও আজ অব্দি পুটিন জো বাইডেনকে স্বাগত জানাননি। সোমবার মস্কোতে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ কূটনৈতিক ভাষায় নীরবতা ভঙ্গ করে বলেন, সরকারিভাবে রায় দেওয়ার আগে কোনো বিজয়ীকে স্বাগত জানানোকে রাশিয়া সঠিক বলে ভাবে না। তিনি বলেন, ফলাফলের বিরোধিতা করে ট্রাম্প আইনি লড়াইয়ে রয়েছেন, আমরা সরকারি ঘোষণার অপেক্ষা করব। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
করোনা ভাইরাসে আক্রান্ত যে সকল রোগী সুস্থ হচ্ছেন তাদের মধ্যে অন্তত 20% মানুষের মানসিক সমস্যা দেখা দিচ্ছে বলে এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে। ল্যান্সেট সাইকিয়াট্রিক জার্নালে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক পল হ্যারিসন ওই গবেষণার ফলাফলের উপর লেখা এক নিবন্ধে এ তথ্য জানিয়ে বলেন, করোনামুক্ত হওয়ার 90 দিনের মধ্যে সাধারণত এই মানসিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। বার্তা সংস্থার খবরে এই নিবন্ধের বরাতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তা মানুষের দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, যার ফলশ্রুতিতে উদ্বেগ, অবসাদ ও অনিদ্রার মতো মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এদিকে মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের পরিচালিত এক জরিপের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, করোনা ভাইরাসের চিকিৎসায় দেশে ICU ও ভেন্টিলেটরের সংকট পরিলক্ষিত হচ্ছে। ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক ওই জরিপের ফলাফল প্রকাশকালে সংবাদ সম্মেলনে TIB দাবি করেছে, জটিল করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় ICU ও ভেন্টিলেটরের সেবা জেলা পর্যায়ে অপ্রতুল। জরিপে বলা হয়, করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত দেশের যে সকল সরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে যে 550টি ICU ব্যবস্থা আছে তার মধ্যে রাজধানী ঢাকায় 310টি এবং অন্যান্য বিভাগীয় এলাকায় যেমন রাজশাহী, রংপুর ও খুলনায় জনসংখ্যার অনুপাতে ICU ও ভেন্টিলেটরের সংকট বিদ্যমান, যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশে শয্যা ও ICU এর কোন সংকট নাই বলে দাবি করা হয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ক্ষেত্রেও যে সকল সমস্যা এখনো রয়েছে জরিপে তা তুলে ধরা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটির জরিপে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত 2,500 টাকার নগদ সহায়তা পেতে প্রত্যেক উপকারভোগীকে গড়ে 220 টাকা ঘুষ দিতে হয়েছে। অপরদিকে মঙ্গলবার সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে বলা হয়েছে, করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় আরো 16 জনের মৃত্যু হয়েছে এবং অপর 1,699 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,108 জন ও মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,23,620 জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় আজ শাসক জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টির NDA জোট বেশ ভালোভাবেই এগিয়ে আছে জানার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে টেলিফোন করে কথা বলেন। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের ফল প্রকাশ হতে হতে আজ গভীর রাত হয়ে যাবে, কারণ সাধারণত ভোট গণনা 20-25 বার হয়ে থাকে, এখানে অন্তত 35 বার হবে, সুতরাং সময় লাগবে। তবে যাবতীয় ভবিষ্যৎবাণী এবং বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিহারে এখন NDA জোট বেশ আরামদায়কভাবেই গরিষ্ঠতা পেয়ে যাবে ধরে নেওয়া হচ্ছে। গতকাল রাষ্ট্রীয় জনতা দল বা RJD নবীন নেতা তেজস্বী যাদব কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জেতার আশা করেছিলেন, সমীক্ষায় তেমনই বলা হয়েছিল, তবে আজ তা নিরাশায় পরিণত হয়েছে। বিজেপি আগেই কথা দিয়েছিল ভোটের ফল যাই হোক না কেন NDA জোট যদি জেতে তাহলে নীতিশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী, সেই মতো অমিত শাহর সঙ্গে নীতিশ কুমারের কথাবার্তা হয়ে থাকতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক লেনদেনের নতুন ফর্মুলা হতে চলেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়া রাজস্ব কোন ফর্মুলায় রাজ্যগুলিকে দেয়া হবে এবং কি পদ্ধতিতে সেই টাকা রাজ্যগুলির কাছে পৌঁছবে তার বিস্তারিত সুপারিশ পঞ্চদশ অর্থ কমিশন তৈরি করেছে বলেই খবর। ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট তারা জমা দিয়েছে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। কোভিড পরবর্তী সময়কালে আগামী দিনে এই ফর্মুলা কি হতে চলেছে তা নিয়ে ভারতের রাজ্যগুলি উদ্গ্রীব। কারণ লকডাউনের সৌজন্যে জিএসটি আদায় তলানিতে রাজ্যগুলির নিজস্ব আয় কমেছে অনেক। এই অবস্থায় আগামী দিনে পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে কি আছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। জানা যাচ্ছে সুপারিশ অনুযায়ী রাজ্যগুলির জন্য বরাদ্দের শর্তে বড়সড় পরিবর্তন আসতে পারে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বল্টিমোর এলাকা থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হালেদা হানাম আখতার। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশে নানান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, এক সময় বিশ্ব ব্যাংকের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন, যুক্তরাষ্ট্রেও খুব বিশিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকেছেন, পাবলিক হেলথ সেক্টরে অনেক কাজ করেছেন, গবেষণা করেছেন। তার সঙ্গে আমরা আজকে কথা বলবো যুক্তরাষ্ট্রে 46তম প্রেসিডেন্ট হিসেবে ভোটার ফলাফলে শনাক্ত প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন একটা টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন, সে সম্পর্কে কিছু কথা বলবো। এবং মূল কথা বলবো, আমরা আমরা সর্বশেষ যে খবর পেয়েছি তাতে জানা গেছে যে কোভিড-19 একটা টিকা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির যৌথ উদ্যোগে। যুক্তরাষ্ট্র এবং জার্মানির দুটি সংস্থার যৌথ উদ্যোগে কোভিড-19 একটা ভ্যাকসিন শনাক্ত করা হয়েছে। এবং বলা হচ্ছে, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এই ভ্যাকসিন 90% পর্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। তো আমরা এখন জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ভোটার ফলাফলে শনাক্ত প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন যে টাস্ক ফোর্স গঠন করেছেন, সে টাস্ক ফোর্স গঠন করেছেন এই কারণে যে যুক্তরাষ্ট্রে এবং পৃথিবীর অন্যান্য অংশেও কোভিড-19 সংক্রমণ লাগাতার চলছে, লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে মানুষ প্রাণ হারিয়েছেন, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো। তো এখন আমি মাইক্রোফোন ডক্টর হালেদা হানাম আখতারকে দিচ্ছি, উনি শুরু করবেন, কি বলবেন কোভিড-19 এই ভ্যাকসিন সম্পর্কে।
অনেক ধন্যবাদ কবির ভাই, আমার আপনি এত সুন্দর ভাবে ইন্ট্রোডাকশন সবসময়তেই দেন। আর আজকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, এবং ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। একটা এতদিনের আমাদের প্রতীক্ষার পরে এবং এত মানুষের মৃত্যুর পরে, মানে আমেরিকাতেই 10 মিলিয়ন মানুষের বেশি মারা গেছে, ইনফেক্টেড হয়েছে, এবং 2,37,000 উপর মানুষ মৃত্যু শুধু আমেরিকায় যদি চিন্তা করি। আজকে যেহেতু আমরা আমেরিকা নিয়েই বেশি কথা বলছি, সেখানে এত তিতিক্ষা এবং অপেক্ষার পরে আজকে যে আমরা সুখবরটা পেলাম যে একটা ভ্যাকসিন এখন আমাদের আমাদের হাতে চলে এসেছে, এবং তার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করার পরে যে ফলাফলটা পাওয়া গেছে সেটা খুবই সন্তোষজনক ফলাফল। এবং আমি সেটার ব্যাপারে একটুখানি যেটা বলতে চাচ্ছি যে এটা যে কোম্পানি, দুটো কোম্পানি আসলে পেয়েছে, বাট একটা যেটা ফাইজার ইনকর্পোরেশন যেটা, সেটা বায়ো এনটেক এসপিএফ, এরা যৌথ উদ্যোগে এরা একটা ভ্যাকসিন তৈরি করেছে, কোভিড-19 ভ্যাকসিন এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিনটা একটা একটা অন্য ধরনের ভ্যাকসিন, এবং এটা এই ভাইরাস থেকে একরকম প্রোটিন নিয়ে এই প্রোটিনটাই ইমিউন রেসপন্স তৈরি করে। সুতরাং এটার কোয়ালিটিটা একটা আরএনএ বেস একটা একটা প্রোটেকশন সে দেয়। এবং আমরা জানি যে এই যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো যেটা করা হয় সেটা প্রায় এরা 44,000 ভলান্টিয়ারের উপরে এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করেছে, এবং এটা করার পরে তারা যেটা দেখতে পাচ্ছে যে এটার এফিসিয়েন্সি বা এটার প্রোটেকশনটা হচ্ছে 90%, যতজন টিকা নিয়েছে তার 90%কে তারা প্রোটেকশন দিতে পাচ্ছে, এদের আর ইনফেকশন হয়নি। সুতরাং এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং সাইমালটেনিয়াসলি আরেকটা কোম্পানি যেটা আমেরিকান কোম্পানি, সেটা হচ্ছে মডার্না, সেও একই টেকনোলজি করে সে আবার আমেরিকাতে এটাকে করে এনেছে, এবং তার ডাটাগুলো রেডি আছে, তারা এই মাসের শেষের দিকে এই ডাটাগুলো শেয়ার করতে পারবে। সুতরাং দুটো জায়গা থেকে আমরা, ওটা জার্মান গভর্নমেন্ট ফান্ড করেছে ফাইজারকে, তারা দুটো যৌথ উদ্যোগে করেছে আর এটা আমেরিকান গভর্নমেন্ট ফান্ড করেছে। সুতরাং দুটো কোম্পানি যখন তৈরি করছে তখন আমাদের সামনে, কিন্তু আমাদের তো শুধু আমেরিকাতেই 300 মিলিয়ন লাগবে আর সারা পৃথিবীর কথা চিন্তা করলে তো বিরাট একটা সংখ্যা আমাদের ভ্যাকসিনের দরকার, এটা একটা অনেক বড় ব্যাপার।
যেমন প্রতি বছরই ফ্লু ভ্যাকসিন নেই, এটাও প্রতি বছরই নিতে হবে কিনা বা প্রতি সমাসন হবে কিনা
ব্যাপারগুলো এবং প্রিজার্ভেশন এবং ট্রান্সপোর্টেশন এগুলো কিন্তু একটু চ্যালেঞ্জ থেকেই যাবে। আমি একটা জিনিস যেটা একটুখানি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি জো বাইডেনের যে বক্তব্য শুনছিলাম সেখানে কয়েকটা জিনিস সে বলেছে, আমি এটা একটু একটু বলে নিই, কেন এটা আমাদের সামনে, যেহেতু আমরা সামনে তাকিয়ে আছি, আমাদের ওয়ে ফরওয়ার্ড, আমরা যে আশা করে আমরা বসে আছি এবং আমাদের সামনে আছে, সেটা একটা জিনিস সে বলেছে যে আমাদের, আমরা শক্ত হাতে ন্যাশনাল স্ট্র্যাটেজি নতুন করে আমরা এই কোভিডটাকে আমরা খুব শক্ত হাতে বন্ধ করব, কোভিডটাকে আমাকে স্তব্ধ করতে হবে, কোভিডটাকে বন্ধ করতে হবে, কোভিডের আমেরিকাতে ওরা বলে কন্টেইন দ্য ডিজিজ। হ্যাঁ, আর আর কয়েকটা জিনিস অ্যাসিওরেন্স দিয়েছে, একটা বলেছে যে আমরা যারা ট্রিটমেন্টটাকে অ্যাফোর্ডেবল করা হবে, ট্রিটমেন্টটা যেন এমন না হয় যে মানুষ না ই না করতে পারে। আরেকটা হচ্ছে যে যারা কোভিড ইম্প্যাক্টেড হয়েছে তাদেরকে সেই ইকোনমিক রিলিফ দেওয়ার ব্যবস্থা করবে, এরকম একটা বলেছে। আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো বাংলাদেশি আমেরিকান হিসাবে যে অন্য দেশের সঙ্গেও সে এই ভাইরাসের প্রকোপ কমাবার জন্য সে খুবই দরদ দিয়ে সে কাজ করবে, এটা একটা তার কমিটমেন্টের মধ্যে এটা একটা বড় জিনিস ছিল।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আমাদের এই আলোচনার সময় সীমা খুব সীমিত, তো তার মধ্যে যা যা পারলাম বললাম, তো এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
অনেক ধন্যবাদ কবির ভাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকের নিউজ ওয়ার্ড হচ্ছে ফিসকাল।
আচ্ছা, ফিসকাল এই শব্দটি কিন্তু আমার কাছে একেবারেই অপরিচিত মনে হচ্ছে।
তা ঠিক, আসলে ফিসকাল শব্দটা একটু ব্যতিক্রমী, তবে এর অর্থটা বলার আগে সাবরিনা শোনা যাক এখন এই কথাগুলো।
Listen to this story about how U.S. lawmakers voted to avoid a government default.
They say it is only a temporary delay and does not fix the underlying problem of a growing fiscal deficit with a combination of taxes and spending cuts.
বলো দেখি সাবরিনা, কতটুকু বুঝলে এই বাক্যটার?
হ্যাঁ, এখানে বলছে যুক্তরাষ্ট্রের বিধায়করা কিভাবে সরকারের ডিফল্ট অ্যাভয়েড করতে ভোট দিয়েছিল সেই খবরটি শুনুন। এখানে কিন্তু আমি যখন এর অর্থটি বলছিলাম তখন আমি ডিফল্ট এবং অ্যাভয়েড এই দুটোর বাংলা আমি করিনি।
হ্যাঁ সাবরিনা, সেটা তো বুঝতেই পারছি, ডিফল্টের এবং অ্যাভয়েডের বাংলা তুমি করতে পারোনি। আসলে ডিফল্ট মানে হচ্ছে কোনো রকম ব্যর্থতা, কোনো রকম ত্রুটি ইত্যাদি, তবে এখানে অর্থটা একটু ভিন্ন। সরকারের তরফ থেকে অর্থ যোগান দিতে ব্যর্থতা কিংবা বাজেটে ঘাটতি, এই বিশেষ অর্থেও কিন্তু ডিফল্ট শব্দটি ব্যবহার করা হয়।
আচ্ছা, তাহলে অ্যাভয়েড শব্দটির অর্থ কি হবে?
হ্যাঁ, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। এবার সাবরিনা, তুমি পুরো বাক্যটা এখন সবটুকু বাংলায় বলো তো।
আচ্ছা বলবো, কারণ এখন তো আমি জেনে গেছি যে অ্যাভয়েড এবং ডিফল্টের বাংলার অর্থ আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তাহলে এখন এই বাক্যটির পুরো মানেটা হবে, যুক্তরাষ্ট্রের বিধায়করা কিভাবে সরকারের বাজেট ঘাটতি এড়িয়ে যেতে পারে সে ব্যাপারে যে ভোট দিয়েছিল সেই খবরটি শুনুন।
বাহ, একদম ঠিক বলেছ। এবার পরের বাক্যটি, এটি একটি দীর্ঘ বাক্য, সেই সেন্টেন্সে বলা হচ্ছে They say it is only a temporary delay and does not fix the underlying problem of growing fiscal deficit with a combination of taxes and spending.
এই বাক্যটা তো বেশ লম্বা আর তাছাড়া আমি এই বাক্য যেটা বললেন সেটা সব কটা শব্দের বাংলা কিন্তু আমি ঠিকভাবে বলতে পারবো মনে হচ্ছে না
ঠিক আছে যতটুকু পারো ততটুকুই না হয় একটু ভেঙে ভেঙে বলো আমাদের
আচ্ছা চেষ্টা করছি তারা বলছেন এটা কেবলমাত্র অস্থায়ী বিলম্ব এবং তা কর ও ব্যয় নির্বাহ মিলিয়ে ক্রমবর্ধমান ফিসকাল ডেফিসিটের আন্ডারলাইং সমস্যাগুলো ঠিক করতে পারে না
তুমি আসলে অনেকখানি ঠিক বলেছ কয়েকটা শব্দ বলতে পারোনি যেমন ধরো ডেফিসিট এখন ডেফিসিট শব্দটির মানে হচ্ছে ঘাটতি আর আন্ডারলাইং এর বাংলা অর্থ হলো অন্তর্নিহিত
আচ্ছা আর তাহলে সেই ফিসকাল শব্দটির অর্থ
ঠিকই বলেছো ফিসকাল হচ্ছে আজকের এই নিউজওয়ার্ড এই আলোচনার এ সম্পর্কে একটু পরেই না হয় আমরা শুনব এখন ওই বাক্যটাতে ফিসকাল শব্দ রেখেই বাদ বাকি যেটা বাংলা করলাম এটা দিয়ে বাক্যটা পুরো করো তো
ঠিক আছে বাংলায় তাহলে আমরা এরকম করে বলতে পারি তারা বলছেন এটা কেবলমাত্র অস্থায়ী বিলম্ব এবং তা কর ও ব্যয় নির্বাহ মিলিয়ে ক্রমবর্ধমান ফিসকাল ঘাটতির অন্তর্নিহিত সমস্যাগুলো ঠিক করতে পারে না
বাহ এবার একদম ঠিক হয়েছে আর বাকি রইল তাহলে ফিসকাল শব্দটা
জি
এবার শোনা যাক ফিসকাল শব্দের ব্যাখ্যা এবং এর অর্থ
The word fiscal has to do with money. It refers to the budget policies of businesses and governments.
এখন বলো দেখি সাবরিনা কতটুকু কি বুঝলে
হ্যাঁ আমার মনে হচ্ছে যে ফিসকাল শব্দটি খুব সম্ভবত টাকা পয়সা সংক্রান্ত কোনো একটা শব্দ হবে
আর কিছু
হ্যাঁ এখানে তো এ কথাও বলেছে যে এটি ব্যবসা এবং সরকারের বাজেট নীতি প্রসঙ্গে বলা হয়
বাহ দারুণ অনুবাদ করেছো তুমি
হ্যাঁ কিন্তু এখানে এই যে ফিসকাল শব্দটির ব্যাখ্যা মানে এক কথায় এই ফিসকাল শব্দটির কি কোনো বাংলা আছে
হ্যাঁ অবশ্যই আছে এক কথায় এর বাংলা হলো আর্থিক
আচ্ছা তাহলে কি এটা মানে অর্থনৈতিকও হতে পারে
না অর্থনৈতিক শব্দটার ইংরেজি আসলে হচ্ছে ইকোনমিক সেটা আবার অর্থের নীতি বিষয়ক আর সরাসরি অর্থ সম্পর্কিত এই শব্দটি হচ্ছে আর্থিক বা ফিসকাল এই ফিসকাল শব্দের আরও একটা ইংরেজি আছে আর সেটা হলো ফিনান্সিয়াল
হ্যাঁ এই শব্দটিও কিন্তু আমি আগে শুনেছি
সোনারি কথা শব্দটা এবার শোনা যাক খবরের পরের অংশটি
Our news story is about U.S. fiscal policy. It is about how money is raised through taxes and how the money is spent.
Now, when you hear the word fiscal, your American English will be good enough to know what this news word means.
হ্যাঁ, এখানে বলছে যে আমাদের সংবাদ প্রতিবেদনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক নীতি সম্পর্কিত এটি হচ্ছে করের মাধ্যমে কিভাবে অর্থ আয় করা যায় এবং কিভাবে অর্থ ব্যয় করা হয়
তাহলে সাবরিনা তুমি কি বলতে পারবে যে ফিসকাল পলিসি বা আর্থিক নীতিটা কি
হ্যাঁ আর্থিক নীতি হচ্ছে অর্থ আয় ব্যয় সংক্রান্ত নীতি
বাহ তোমার উত্তর তো হলো একেবারে খাঁটি অর্থনীতিবিদদের মতো
তাই বুঝি
হ্যাঁ একদম তাই আর আমার এটা বুঝতে একটুও এখন বাকি নেই যে তুমি গোটা বিষয়টাই ভালোভাবে বুঝতে পেরেছ আর এবার তাহলে নিউজ ওয়ার্ডস এর এই আয়োজন থেকে ওঠার পালা আর ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি অনুষ্ঠান কেমন লাগছে কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr. and Anna Mateo. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Mario Ritter Jr.
President Donald Trump is not the first candidate to dispute the results of a U.S. presidential election. The United States has had several highly contested elections in the past. Here are a few of them. The disputed presidential election of 2000 led to changes to voting systems in many states across the country. Republican George W. Bush and Democrat Al Gore were the two main candidates. The dispute over votes centered on a few counties in the state of Florida. After legal action by both sides, the result was decided by the U.S. Supreme Court on December 12, 2000. Gore lost the election, although his supporters note that he won the popular vote. The United States elects presidents through a system called the Electoral College. That system gives each state a certain number of votes. A candidate needs at least 270 electoral votes to gain the presidency. Robert Spiel is a professor of political science at Penn State University in Erie, Pennsylvania. He said that in 2000, much of the United States used a punch card ballot system using mechanical voting machines. Spiel said, "Unknown to most Americans, every year thousands of ballots were getting thrown out because that punch card system was malfunctioning and also was confusing voters." Election officials knew that and hadn't told anyone, and it didn't become public until that election, he said. Spiel went on to say that the election of 2000 led to more modern voting systems being used in the United States. Alexander Cohen is an assistant professor of political science at Clarkson University in Potsdam, New York. He said Al Gore had an opportunity to question the legitimacy of some of those votes. However, Cohen argued that Gore chose not to because it would be damaging to democracy to keep fighting. The 1960 presidential election between Democrat John F. Kennedy and Republican Richard Nixon also was notable for accusations of cheating. Republicans suspected that Chicago Mayor Richard Daley provided just enough votes to give Kennedy the state of Illinois and the presidency. There also were questions about voting numbers in several other states. After considering it, Nixon decided not to seek court action. Some historians say that the 1876 contested election between Republican Rutherford B. Hayes and Democrat Samuel Tilden had long-term bad results. They say the deal to settle the election resulted in discriminatory laws in the American South that hurt black Americans. That year, both parties claimed they had won a majority in the Electoral College. The election was decided by the U.S. House of Representatives, as the U.S. Constitution provides. The Democratic Party was the majority party in the South during the Civil War, which ended in 1865. Democratic lawmakers eventually conceded to Republican lawmakers in exchange for a withdrawal of Union forces from the South. Hayes was then elected president. But historians say the Union forces were also protecting the civil rights of the former slaves. In the years that followed, they say, discriminatory laws that separated the races were put in place in the South. Penn State University's Spiel said, "Very quickly, the political leaders who had been leading in the South before the American Civil War and who had supported slavery again rose to the top and began dominating politics again in the South." He said that led to the loss of almost all political and social rights for African Americans. The election of 1888 was marked by accusations of buying votes or bribing voters. Democrat incumbent Grover Cleveland faced Republican Benjamin Harrison in that election. In those days, ballots were given out by the political parties. Some votes were taken publicly. Some people, known as floaters, sold their votes to whoever would pay the most. A letter sent by the Republican National Committee told party workers to divide voters into groups of five. They were told to pay them to vote for the Republican candidate. The resulting situation led to the end of public ballots. That particular election, in which there were widespread accusations of corruption, led to the adoption of the secret ballot nationwide, where Americans now vote privately without people knowing how they vote, Spiel said. Cohen looks to the failure of democracies in Latin America and Africa when considering the effects of questioning the integrity of voting. Cohen said, "People have to believe that the political system is fair and that their votes matter for democracy to succeed." Cohen went on to say that, "Once you take the position that our votes don't count because there are so many other fraudulent votes out there, you're inspiring people to revolt because you're arguing that democracy isn't working." Cohen said that, so far in the 2020 election, he does not see that any lasting damage has been done to American democracy. I'm Mario Ritter, Jr.
American drug maker Pfizer says its experimental vaccine appears to be more than 90% effective in preventing COVID-19. The information came Monday from early results of a Phase 3 study involving about 44,000 volunteers in the United States and other countries. An independent group of scientists also examined the study. Pfizer and its German partner, BioNTech, are the first drug makers to show successful data from a large Phase 3 trial of a coronavirus vaccine. The companies also said they have found no serious safety concerns in the testing so far. Albert Bourla is Pfizer's chairman and chief. He said in a statement, "Today is a great day for science and humanity. The first set of results from our Phase 3 COVID-19 vaccine trial provides the initial evidence of our vaccine's ability to prevent COVID-19." Bourla added, "With today's news, we are a significant step closer to providing people around the world with a much-needed breakthrough to help bring an end to this global health crisis. We look forward to sharing additional efficacy and safety data generated from thousands of participants in the coming weeks." Johns Hopkins University's Coronavirus Resource Center reported that the health crisis has infected more than 50 million people around the world, with 1.2 million deaths. Jesse Goodman is an infectious diseases expert at Georgetown University and a former FDA chief scientist. He told the Associated Press, "We need to see the data, but this is extremely promising." Dr. Goodman noted several questions that remain to be answered, including how long the vaccine's effects last and whether it protects older people as well as younger people. "It's going to be a while before this has a major impact at the population level," he said. In order to receive FDA's emergency use permission, Pfizer will need to present at least 2 months of safety data collected on the study's 44,000 volunteers. The information is expected to come by the third week of November. Drug makers Pfizer and BioNTech will continue to follow the study volunteers for another 2 years after their second vaccine treatment. Pfizer said the early finding involved 94 volunteers in the trial who developed COVID-19. Volunteers in the late Phase 3 study and the researchers do not know who received the real experimental vaccine or an inactive substance. The drug maker did not say how many of those who got COVID-19 had been treated with the vaccine candidate. However, a 90% effectiveness suggests that about 8 out of the 94 volunteers who caught COVID-19 had received the experimental vaccine. Pfizer plans to continue the study until it records 164 COVID-19 infections among all the volunteers. That is a number that the FDA says is enough to tell how well the vaccine is working. The agency requires a vaccine be at least 50% effective for emergency use. The data has yet to be re-examined or published in a medical journal. Pfizer and BioNTech said it would take action once it has results from the entire trial. Pfizer and BioNTech COVID-19 vaccine uses a biotechnology called messenger RNA or mRNA. The genetically engineered material causes the body to create a protein to protect against the virus. No mRNA technology has ever been approved for use in people. The material can be created and manufactured in weeks, much faster than conventional vaccines. Pfizer and BioNTech have a $1.95 billion contract with the United States government to provide 100 million vaccine treatments. They have also reached agreements with the European Union, Britain, Canada, and Japan. Pfizer said it expects to produce up to 50 million doses of vaccine in 2020 and up to 1.3 billion doses in 2021. American drug maker Moderna also uses messenger RNA technology in their Phase 3 experimental vaccine. Other COVID-19 vaccine candidates in Phase 3 trials come from drug companies Johnson & Johnson and AstraZeneca, which is working with the University of Oxford. I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In any war, the enemy's capital city is an important target. To capture the enemy's capital usually means victory. In the American Civil War, the North hoped for a quick victory by capturing the southern capital at Richmond, Virginia. Northern forces were strong enough. There were about 150,000 Union soldiers in and around Washington. General George McClellan led this Army of the Potomac. It was the biggest, best trained, and best equipped of the Union armies. Larry West and Tony Riggs report on McClellan's move against Richmond.
For the first year of the Civil War, the Army of the Potomac did not fight. General McClellan kept making excuses for his failure to act. He had a plan, he said, and he would not move until he was sure his men were ready. McClellan's plan was to put his army on boats in the Potomac River. They would sail down the river to where it emptied into the Chesapeake Bay. Then he would land the boats on the coast of Virginia, east of Richmond. President Abraham Lincoln wanted to capture the Confederate capital. But he did not like the idea of moving all of McClellan's men. That would leave the city of Washington without protection. McClellan tried to calm Lincoln's fears. He said that as soon as he marched toward Richmond, any Confederate soldiers near Washington would withdraw. They would be needed to defend their own capital.
The Army of the Potomac began to move on March 17, 1862. Within 2 weeks, more than 50,000 had reached Fort Monroe, southeast of Richmond. They were equipped with 100 big guns and tons of supplies.
Day by day, the Union force at Fort Monroe grew larger. McClellan had planned to move quickly to Yorktown, then push on to Richmond. He would move along the finger of land between the York River and the James River. He soon learned, however, that he could not move as quickly as planned. Heavy spring rains had turned the dirt roads into rivers of mud. McClellan's men could push through, but there was no way they could bring their big guns. McClellan decided to wait. He did not want to attack Yorktown without artillery.
President Lincoln was not pleased. He sent a message to McClellan. "You must strike a blow," Lincoln said. "You must act." But still, McClellan delayed. By the time his artillery had arrived and was in place, Confederate troops had withdrawn. They moved to the woods outside Williamsburg. McClellan chased them. For the first time, his army went into battle. The fighting was strange. The woods were so thick that the two sides could not often see each other. Soldiers fired at the flash of gunpowder, at noises, anything that moved. Their aim was good enough. About 4,000 soldiers were killed.
In his reports to Washington, McClellan claimed great victories at Yorktown and Williamsburg. Yet he was worried. He believed the Confederate force around Richmond was much larger than his. He demanded more men. The Confederate force was, in fact, much smaller than the Union force. But it was deployed in a way to make it seem much larger. The trick fooled McClellan. By the middle of May, 1862, his army was only 15 kilometers from Richmond. Still, he did not attack. He continued to wait for more men and equipment. Confederate President Jefferson Davis was worried. He knew the Confederate Army was smaller than the Union Army. Davis's military advisor, General Robert E. Lee, offered a plan. Lee proposed that General Stonewall Jackson lead his army up Virginia's Shenandoah Valley. The North would see the move as a threat to Washington. Union troops would be kept near Washington instead of being sent to Richmond. President Davis agreed. Orders were sent to Jackson.
Stonewall Jackson was one of the South's best generals. He was a forceful leader, and he could make his men march until they dropped. He got the name Stonewall at the Battle of Bull Run in the summer of 1861. Southern soldiers were withdrawing. A Confederate officer tried to stop them. He urged them to follow Jackson's example, to stand and fight. He shouted, "There stands Jackson, like a stone wall." General Jackson faced three large Union forces in and around the Shenandoah Valley. Yet he struck hard and fast, and soon had control of the valley's main towns. His campaign is still studied at military schools around the world. It is considered an excellent example of how to move troops quickly to where they are most needed.
Jackson's raids produced the exact effect Robert E. Lee had wanted. Everyone in Washington feared an immediate attack on the city. Soldiers were hurried to the Capitol from Baltimore and other nearby cities. And President Lincoln sent thousands of troops to chase Jackson in the Shenandoah Valley instead of helping McClellan at Richmond. The Union Army outside Richmond was deployed on either side of the Chickahominy River. The Chickahominy was not a big river. It could be crossed easily at several places. While McClellan waited to attack the Confederate capital, heavy rains began to fall. The little river began to rise. The commander of Confederate forces in Richmond saw this as a chance to smash a large part of McClellan's army.
The flooding river would soon cut the Union force completely in two. When that happened, the Confederates would attack. They expected to destroy at least half of McClellan's army. The plan seemed good, and after the first few hours of battle, the Confederates were close to victory. But one bridge remained over the Chickahominy River. Union soldiers were able to cross it. The Confederates were forced to withdraw to their earlier positions. No ground was gained, and more than 11,000 men were killed or wounded. Among the wounded was the commander of all Confederate forces, General Joe Johnston. General Robert E. Lee would take his place.
Lee wasted no time. He wanted to push the Union Army far away from Richmond. First, however, he wanted more information about his enemy. He sent a young officer, Jeb Stuart, to get it. Stuart set off with more than 1,000 men on horseback. Theirs was a wild ride around the edge of the Union Army. When they reported back 3 days later, General Lee knew exactly where he would attack. It would be the first in a series of battles known as the 7 Days Campaign.
Lee took a big chance. He moved most of his men into position to attack what he now knew was the weak right side of the Union line. He left only a few thousand men to defend Richmond. He hoped the Union commander, McClellan, would be fooled by this plan. For if McClellan discovered how few men were left behind, he could smash through easily and capture the city. With the help of Stonewall Jackson's army, Lee's plan worked. McClellan was fooled. And after a day of fierce fighting, he was forced to withdraw from the area.
Lee chased McClellan for a while. They clashed at such places as Mechanicsville, White Oak Swamp, and finally Malvern Hill. The South won the 7 Days Campaign. The threat to Richmond was ended. The Confederacy was saved. But victory came at a terrible price. 20,000 Confederate soldiers were killed or wounded. As both the North and South were learning quickly, the Civil War was becoming more costly than anyone had imagined.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.